বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আমেরিকার শত্রুতা ও বাড়াবাড়ি মোকাবেলার একমাত্র উপায় প্রতিরোধ অব্যাহত রাখা, ইরানের প্রভাবশালী আলেম আহমদ খাতামির ঘোষণা। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত, এ পর্যন্ত 12 জন ফিলিস্তিনি শহীদ, আহতের সংখ্যা শতাধিক। বিএনপি নেতা তারেক রহমান বলেছেন আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এবং বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেছেন আমেরিকার শত্রুতা ও বাড়াবাড়ি মোকাবেলার একমাত্র উপায় প্রতিরোধ অব্যাহত রাখা। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি একথা বলেন। আয়াতুল্লাহ খাতামি আরও বলেন আমেরিকার ধৃষ্টতার পথ বন্ধ করতে হলে প্রতিরোধ চালিয়ে যেতে হবে। গাজায় যেমন প্রতিরোধ সংগ্রাম জয়লাভ করেছে, তেমনি আমরাও একদিন শুক্রবারের নামাজে আমেরিকার পরাজয় উদযাপন করব। তেহরানের জুমার নামাজের খতিব বলেন বিশ্ববাসীর জেনে রাখা উচিত আমেরিকা সম্পর্কে ইরান সরকারের অবস্থান, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই এবং বর্তমান সর্বোচ্চ নেতার মতো ইমাম খামেনির বলে গেছেন এবং বর্তমান সর্বোচ্চ নেতার মতো ইমাম খোমেনি বলে গেছেন আমেরিকা হল বড় শয়তান এবং বর্তমান সর্বোচ্চ নেতাও বহুবার একই কথা বলেছেন। গাজায় যুদ্ধবিরতি সম্পর্কে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি বলেন এই যুদ্ধবিরতি ইহুদিবাদ ইসরায়েলের চূড়ান্ত পরাজয়, যা এই অবৈধ সরকারের কর্মকর্তাদের একের পর এক পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তারা হামাসকে ধ্বংস করবে বলে দাবি করেছিল, কিন্তু হামাস ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়েছে। ইরানের কাশানের 1880 জন শহীদের স্মরণে আয়োজিত জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির দেওয়া বক্তব্য প্রকাশিত হয়েছে। গত 15 জানুয়ারি তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আয়াতুল্লাহ খামেনি কাশানকে আলেম, ফকিহ, সংগ্রামী ও শিল্পীদের লালনকারী শহর হিসেবে অভিহিত করেছেন। তিনি উপনিবেশবাদী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ক্ষেত্রে ভূমিকা পালনকারী এই শহরেরই সংগ্রামী ও সাহসী আলেম মরহুম আয়াতুল্লাহ কাশানির কথা স্মরণ করেন। তিনি সাংস্কৃতিক ও শৈল্পিক কাজে শহীদদের আচরণগত বৈশিষ্ট্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, শহীদদের নিঃস্বার্থতা, ত্যাগ, তরুণ যোদ্ধাদের আন্তরিক ইবাদত বন্দেগী, আল্লাহর প্রতি আনুগত্য, ইসলাম ও বিপ্লবের নীতি ও স্লোগানের প্রতি সম্মান প্রদর্শনের মতো বিষয়গুলো জাতির জন্য সবসময় প্রয়োজন। শৈল্পিক কাজ এবং মানসম্পন্ন চলচ্চিত্র, কবিতা ও চিত্রকলার মাধ্যমেই কেবল এই চেতনা ফুটিয়ে তোলা সম্ভব। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত 12 জন ফিলিস্তিনি শহীদ এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তরের জেনিনে ব্যাপক আক্রমণ শুরু করে। এই নৃশংস আক্রমণ এখনও অব্যাহত রয়েছে। জেনিনে ইসরায়েলি সামরিক হামলায় শহরের সরকারি হাসপাতালের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যে প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনি যুবকরা জেনিন শহরে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়েছে। একই সময়ে ফিলিস্তিনিদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এর সাথে যুক্ত জেনিন ব্যাটালিয়ন ইসলামী জিহাদ আন্দোলন দখলদার বাহিনীর মুখোমুখি হয় এবং দখলদার সেনাদের উপর প্রচণ্ড আঘাত হানে। জেনিন ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সেনাদের উপর সিজিল গাইডেড বোমা নিক্ষেপ করেছে, যার ফলে দখলদার সৈন্যরা আহত হয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় 15,000-এরও বেশি স্কুলগামী শিশু শহীদ ও নিখোঁজ হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় নতুন এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের 15 মাসের বর্বর আগ্রাসন ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার শতকরা 95% স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখলদার বাহিনীর সরাসরি বোমা হামলার শিকার হয়েছে। এর মধ্যে শতকরা 85% শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিংবা মারাত্মকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্ট অনুসারে শিক্ষা বিভাগের অন্তত 800 কর্মকর্তা কর্মচারী শহীদ অথবা নিখোঁজ হয়েছেন। এছাড়া 50,000-এর মতো শিক্ষার্থী আহত হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় বলছে, ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসনে উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত $300 কোটি প্রয়োজন হবে। এদিকে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে জানিয়েছে, ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসনের 38,000 শিশু এতিম হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজাযুদ্ধে ব্যর্থতার দায়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনা কর্মকর্তাদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল হারজি হালেবি এবং সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কলেনম্যান। এছাড়া পদত্যাগ করেছেন গাজা বিভাগের কমান্ডার আভি রোজেনফেল্ড, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওহারন হালিভা, গোয়েন্দা ইউনিট 8200 এর কমান্ডার ইয়োসি সারিয়েল এবং গাজা উপত্যকার উত্তর ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন। ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদপত্র ইয়োদিয়ত অহরনোত গাজা যুদ্ধের আগে এবং তারপরে ব্যর্থতার কারণে পদত্যাগকারী ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। পত্রিকাটির মতে হালেভি এক বিশৃঙ্খল সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তাকে নিয়োগ করে। তিনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেন যখন চিফ অব স্টাফ রাজনৈতিক মহলের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে বিতর্কের মধ্যে ছিলেন, যা ইসরায়েলকে অস্থিতিশীল করে তুলেছিল এবং ইহুদিবাদী সমাজে গুরুতর বিভাজন তৈরি করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান তার ফেসবুক পোস্টে বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরে এই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত 4টি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এর আগে মঙ্গলবার এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না। তার এই সাক্ষাৎকারের পরই তথ্য উপদেষ্টার কাছ থেকে এমন মন্তব্য এল। মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1/11 এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা 1/11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে, অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। বেশ কয়েকদিন ধরেই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ঢাকা দিল্লির মধ্যে উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে এই সীমান্তে মহড়া শুরু করল তারা। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া ওই মহড়া চলবে 31 জানুয়ারি পর্যন্ত। বিএসএফ কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ANI। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে 76তম প্রজাতন্ত্র দিবসের আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েল দেরি করলে আরব এই দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে। গতকাল হিজবুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত 60 দিনের বাইরেও লেবাননে তাদের সেনাদের আরও 30 দিন রাখার জন্য আমেরিকার কাছে লবিং করছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ বলেছে, 60 দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকবে বলে ধরে নেওয়া হবে। 2023 সালের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর 2024 সালের 27 নভেম্বর ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লার সাথে যুদ্ধবিরতির চুক্তি করতে সম্মত হয়। চুক্তি অনুসারে ইসরায়েলকে অধিকৃত শহরগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য 60 দিন সময় দেওয়া হয়েছিল, যা 26 জানুয়ারি শেষ হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত 12 জন ফিলিস্তিনি শহীদ এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছেন সহকর্মী আমির হোসেন।
পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক হামলা টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকায় এ পর্যন্ত 12 ফিলিস্তিনি শহীদ এবং 100 জনেরও বেশি আহত হয়েছে। ওয়ার্স টুডে জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার সকালে ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে উত্তরে জেনিনে, ব্যাপক আক্রমণ শুরু করে। এই নৃশংস আক্রমণ এখনো অব্যাহত রয়েছে। জেনিনে ইসরায়েলি সামরিক হামলায় শহরের সরকারি হাসপাতালের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। বৃহস্পতিবার সকালে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে যে প্রতিরোধ যোদ্ধা এবং ফিলিস্তিনি যুবকরা জেনিন শহরে ইহুদিবাদী সামরিক বাহিনীর আক্রমণের সম্মুখীন হয়েছে। একই সময়ে ফিলিস্তিনিদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের সাথে যুক্ত জেনিন ব্যাটালিয়ন ইসলামী জিহাদ আন্দোলন দখলদার বাহিনীর মুখোমুখি হয় এবং দখলদার সেনাদের উপর প্রচণ্ড আঘাত হানে। জেনিন ব্যাটালিয়ন ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সেনাদের উপর সিজিল গাইডেড বোমা নিক্ষেপ করেছে, যার ফলে দখলদার সেনারা আহত হয়। ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অবস্থানে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী দুটি বড় বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়াও ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী গতকাল ইসরায়েলি সামরিক যান যাতায়াতের পথে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এদিকে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের গ্রাম ও শহরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। রামাল্লার উত্তরে অবস্থিত আল মাজরাহ গ্রামে এক ফিলিস্তিনির বাড়িকে সামরিক ব্যারাকে পরিণত করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং ওই গ্রামে অভিযান চালিয়ে 8 জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে। পশ্চিম তীরে ব্যাপক ইসরায়েলি সেনা মোতায়েনের কথা উল্লেখ করে জেনিনের গভর্নর বলেছেন, ইসরায়েল সরকার জেনিন প্রদেশকে গাজার মতো বিধ্বস্ত এলাকায় পরিণত করার চেষ্টা করছে। জেনিনে ইসরায়েলি সামরিক আগ্রাসন, ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলি সহ এ অঞ্চলের অন্য দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পশ্চিম তীরে ইসরায়েলি সরকারি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ইসলামী আন্দোলন হামাস, ইসলামী জিহাদ এবং ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এই আগ্রাসন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। হামাস আন্দোলনের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডও পশ্চিম তীরে তাদের 2 সদস্যের শহীদ হওয়ার ঘোষণা দিয়ে বলেছে যে তারা ইসরায়েলিদের শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনও ইসরায়েলি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি জেনিনে অভিযান অব্যাহত থাকে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পুনরায় শুরু করবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকাত আলী খান জেনিন সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন গাজা যুদ্ধবিরতির স্থায়িত্বকে বিপন্ন করবে। শাফাকাত আলী খান আরো বলেন, বিশ্বকে অবশ্যই ইসরায়েলকে তার অপরাধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা করতে হবে, কারণ ফিলিস্তিনি জনগণ গত 16 মাস ধরে সবচেয়ে ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যার সম্মুখীন হচ্ছে আর এখন গাজায় যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার নিন্দা জানিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারেটও জেনিন শহরে ইসরায়েলি হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ফিলিস্তিনের জেনিন ছিল সেই বিশের দশকের প্রথম থেকেই ইসরায়েল বিরোধী সংগ্রামের অন্যতম প্রধান কেন্দ্র।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttoday, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। আমেরিকার শত্রুতা ও বাড়াবাড়ি মোকাবেলার একমাত্র উপায় প্রতিরোধ অব্যাহত রাখা, ইরানের প্রভাবশালী আলেম আহমদ খাতামির ঘোষণা। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত, এ পর্যন্ত 12 জন ফিলিস্তিনি শহীদ, আহতের সংখ্যা শতাধিক। বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য বহুদলীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার মধ্যেই 10 দিনের অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। এবারে আরও কিছু খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সিরিয়ার সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক ফোনালাপে এই আহ্বান জানান তিনি। দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ইরান সমর্থন করে এবং এটা ইরানের মৌলিক নীতির অংশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ক্রেমলিন। এজন্য পুতিন ওয়াশিংটন থেকে সংকেতের অপেক্ষায় রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আজ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত উত্তেজনা নিয়ে কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক মেহেদি হাসান পলাশ। জনাব মেহেদি হাসান পলাশ, আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মেহেদি হাসান পলাশ, আপনি জানেন যে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে বিজিবির অনেকটা উত্তেজনাপূর্ণ অবস্থান দেখা যাচ্ছে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা শিথিল ভাব দেখা যাচ্ছে। তো এর সাথে কি সীমান্ত উত্তেজনার কোনো সম্পর্ক আছে বলে আপনি মনে করেন?
ধন্যবাদ। আপনি শেষে যেটা বলেছেন যে 5 আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের স্নায়ু উত্তেজনা বিরাজ করছে। এই কথাটা বলার আগে যদি আমি একটু পিছনে গিয়ে বলি যে বিগত হাসিনা রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে, আপনার বাংলাদেশকে একটা নানাভাবে ভারতের করদরাজ্যে পরিণত করা হয়েছিল। কূটনীতি, অর্থনীতি, সামরিক সবটা ক্ষেত্রে। তো সেখানে আমরা দেখেছি তখনও কিন্তু একতরফা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে গুলি করত, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করত। তখন ভারত এবং বাংলাদেশ দুই দেশের দায়িত্বশীলরাই এদেরকে চোরাচালানি নানা ভাষায় তাদেরকে বর্ণনা করা হতো, এবং এই সমস্ত বিষয়গুলোর কোনো প্রতিবাদ বাংলাদেশের মানে হয়নি কখনোই। বলা হয় যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি, সেই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে এক ধরনের অলিখিত নির্দেশনা দেয়া হয়েছিল। এই যে পিঠ দেখাতে অলিখিত নির্দেশনা দেয়া হলো, এর ফলে ভারত ধরনের লিভারেজ পেয়েছিল এবং সীমান্তের প্রত্যেকটা ক্ষেত্রে পানি বলি বা অন্যান্য বিষয় বলি সেখানে। এখন জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ সেই ফ্যাসিস্ট রেজিমের যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন বন্দোবস্তে দাঁড়াতে চাচ্ছে। এখন আমাদের দেশের কিছু মিডিয়া বা ভারতীয় মিডিয়া প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তঙ্গি উঠেছে। আসলে কিন্তু বিষয়টা এরকম না। হাসিনা যেভাবে একতরফা ভাবে বাংলাদেশকে ভারতের করজরাজ্যে পরিণত করেছিল, বাংলাদেশ চাচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তার যা ভূমিকা সেই ভূমিকা পালন করবে। এখন এটাকে তারা নেগেটিভলি প্রচার করছে ভারত বিরোধিতা বলে।
জনাব পলাশ, আপনি বলছিলেন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে একতরফা ভাবে ভারতের করত রাজ্যে পরিণত করেছিল, সেখান থেকে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার যা ভূমিকা সেই ভূমিকা সে পালন করছে, আর সেটাকে নেগেটিভলি ভারত বিরোধিতা বলে তারা প্রচার করছে, এ বিষয়টি নিয়ে আপনার আসলে মূল্যায়ন কি?
আমরা যদি বলি যে এই যে আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে পার্বত্য চট্টগ্রামে আপনার যে এই যে অস্থিরতা ছড়িয়ে দেয়া হলো, সেই বিষয় নিয়ে আপনার চট্টগ্রামের অস্থিরতার প্রেক্ষাপটে আপনার ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং কলকাতায় অনেক মিছিল করা হলো। স্পেশালি ত্রিপুরাতে তারা এখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে নিয়ে নেওয়া হবে এই ধরনের একটা মানে চেষ্টা হলো। তো সেই চেষ্টাটা বা সেই প্রচারণাটা মানে খুব বেশি এগোতে না পেরে তারপরে আসলো সংখ্যালঘু নির্যাতনের একটা বিষয়। সংখ্যালঘু নির্যাতন এর একটা ভারতীয় মিডিয়ার একটা বিরাট ক্যাম্পেইনিং পরবর্তীকালে ইন্টারন্যাশনাল মিডিয়াতে রিপোর্ট হওয়া শুরু করলো, বা এগুলো ভারতের যে সমস্ত ক্যাম্পেইনিং গুলো ছিল সে সমস্ত ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকাররা চেক করে দেখলো, দেখালো যে না, এইগুলোর বেশিরভাগই বা অধিকাংশই আপনার মিথ্যা বা অপপ্রচার বা পুরনো ছবি তারা এখন এনে এই প্রচার গুলো করছে। তারপরে আসলো আপনার এই যে সীমান্ত উত্তেজনা। সীমান্ত উত্তেজনার কারণটা কি? ওই যে ভারত যেভাবে একতরফা আপনার বাংলাদেশ সীমান্তে যে মানে তার আগ্রাসী ভূমিকা বা তার নিজস্ব স্বার্থ উদ্ধার করেছে, সেই জায়গাটাতে যখন বাংলাদেশ তার মানে তার নিজের স্বার্থ সংরক্ষণ করতে গিয়েছে, ভারত এটা মেনে নিতে পারছে না। আমি যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলি যে দুই আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের হোমেন্স ল্যান্ডের যে জিরো মাইলের আপনার 150 গজ পরে যে কোনো একটা স্থায়ী কাঠামো নির্মাণ করা যায়, কিন্তু ভারত হাসিনা রেজিমের সময় এইটা 60 মিটারের মধ্যে নির্মাণ করেছে এবং কোন কোন জায়গায় একেবারে 0 মাইল ঘেঁষে নির্মাণ করেছে, কিন্তু বাংলাদেশ কোনো প্রতিবাদ করে না। এখন যখন নির্মাণ করতে যাচ্ছে, বাংলাদেশ বলছে যে না, তুমি কূটনৈতিক বা আন্তর্জাতিক যে আইন আছে সেই আইন মেনে নাও, তো সেই কথা সেটা বলার কারণে ভারত সেটা মানতে যাচ্ছে না, ফলে আজকের এই উত্তেজনাটা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা এবং দুদেশের সম্পর্কের শিথিল অবস্থা নিয়ে মেহেদি হাসান পলাশের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব মেহেদি হাসান পলাশ, আপনি কি তাহলে বলতে চাইছেন নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বাংলাদেশের প্রতি যে ধরনের ভূমিকা বা দায়িত্ব পালন করা দরকার ছিল তা করছে না?
ভারত এটা কোনোদিনই পালন করে না। ভারত এমন একটা দেশ, তারা শুধু বাংলাদেশ না, ভারতের সীমান্তে আরো যে সমস্ত প্রতিবেশী দেশ আছে, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, তাদের কারোর সাথেই ভারতের সম্পর্ক ভালো না। আপনি জানেন কিছুদিন আগে যেখানে মালদ্বীপের একটা ছোট্ট দেশ, সেই মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনিং এর মাধ্যমে আপনার যে নতুন প্রেসিডেন্ট যে নির্বাচিত হয়েছেন, তিনি ভারতের সেখানে থাকা ভারতীয় আর্মিদেরকে বের করে দিয়েছেন। সর্বশেষ যেটা মানে ভারতের চারদিকটার যে প্রতিবেশী যে সিস্টেমটা, সেই সিস্টেমের মধ্যে বাংলাদেশ ছিল একটা মুদ্রানের মধ্যে, সেইখানে বাংলাদেশকে তারা এইভাবে একতরফা আসলে ব্যবহার করেছে। এখন তারা শুধু প্রতিবেশীদের কাছ থেকে নিতে চায়, ভারত কখনোই প্রতিবেশীদেরকে তার সম্মানের চোখে দেখে নাই, প্রতিবেশীদেরকে তার প্রাপ্য পাওনা দিতে চায় নাই, প্রতিবেশীদেরকে তার মর্যাদা তার স্বার্থ সংরক্ষণ করতে চায় না। সে শুধু যে ভারতের যে মানে প্রতিবেশী যে মোদী সরকার ক্ষমতা আসার পরে ফার্স্ট যে পলিসি ছিল, এর অর্থ প্রতিবেশীদেরকে আগে শোষণ করো। আপনি দেখেন শেখ হাসিনা সবকিছু দিয়েছে এবং তিনি নিজে বলেছেন যে ভারতকে যা কিছু দিয়েছি তা ভারত আজীবন ভুলবে না, এবং তিনি বলেছেন যে আমরা বিনিময় চাই না ভারতের কাছ থেকে। তো সেই রকম একটা মানে পর্যায়েও 15 বছর ধরে চেষ্টা করে ভারতের কাছ থেকে বাংলাদেশ কিছুই পায় না। তো এই দেশটা এরকমই দেশ, তারা আসলে শুধু নিতে জানে কিন্তু দিতে চায় না।
জনাব মেহেদী হাসান পলাশ, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সব শেষে জানতে চাইছি, সীমান্তে যে পরিস্থিতি আমরা দেখছি কখনো বেশ উত্তেজনাকর, এবং এই পরিস্থিতিতে আসলে করণীয় কি, কিভাবে সীমান্ত পরিস্থিতি সহনীয় অবস্থায় আনা যেতে পারে?
এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো যে ভারত আমার বৃহত্তম প্রতিবেশী, যেহেতু অলমোস্ট ভারতের সাথে আমাদের যে সীমানা এইটা বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমানা, তো সেই সীমানা আমরা এটা পরিবর্তন করতে পারবো না, আমরা তো প্রতিদিন ঝগড়াও করতে পারবো না। কাজেই শান্তিপূর্ণ সীমান্ত থাকুক, শান্তিপূর্ণ সম্পর্ক থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। তো সেই কারণে দুই দেশের মধ্যে এনগেজমেন্ট করা দরকার বিভিন্ন লেভেলে, কূটনৈতিক লেভেলে এবং অন্যান্য যত লেভেলে আছে সেই লেভেলে মানে এনগেজমেন্ট হওয়া দরকার, এবং ভারতকে এটা বোঝা দরকার যে এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, এই বাংলাদেশে তার প্রাপ্য মর্যাদা দিয়ে, তার প্রাপ্য সম্মান দিয়ে, তার প্রাপ্য স্বার্থ দিয়েই ভারতকে বাংলাদেশ থেকে তার যে স্বার্থ সেটা উদ্ধার করতে হবে। ভারত যদি সেই কাজটা করে, আমার মনে হয় যে এই দুই দেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। বিভিন্ন লেভেলে ভারতের সাথে এনগেজমেন্ট হওয়া জরুরি। আমি আপনার প্রশ্নের উত্তরে আমি এই দুটো জিনিস মনে করি।
তো জনাব মেহেদী হাসান পলাশ, বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি এবং দেশ দুটির মধ্যে সম্পর্কের যে শিথিলতা, তা নিয়ে রেডিও তেহরানের আলাপনকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আজকের আলাপন থেকে বিদায় চাইছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত কয়েকটি আসরে আমরা নিজেকে চেনা ও জানার গুরুত্ব এবং এক্ষেত্রে অবচেতন মনের নানা বাধা নিয়ে কথা বলেছি। আজ আমরা সময় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
সুঅভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। ব্যক্তিগত উন্নয়ন ও বিকাশের একটি উপায় হল সময়ের সঠিক ব্যবস্থাপনা। নিঃসন্দেহে সময় এবং সুযোগ মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ এবং অনন্য সম্পদ। সময় ও সুযোগের সর্বোত্তম ব্যবহার করে মানুষ সর্বক্ষেত্রে সর্বোচ্চ বস্তুগত ও আধ্যাত্মিক সাফল্য অর্জন সম্ভব। পবিত্র কোরআনে সময়কে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে এটি যেন মানুষের সব সাফল্যের জননী। স্বয়ং মহান আল্লাহ সময়ের শপথ করেছেন, তিনি বলেছেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের শপথ, কারণ আসর মানে হচ্ছে সময়। মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যাই বলেছেন মহান আল্লাহ এখানে সময়ের কথাই বলেছেন। আল্লাহ তাআলা মানুষকে সময়ের গুরুত্ব
ও তাৎপর্য বোঝানোর জন্যই পবিত্র কোরআনে সময়ের কসম করেছেন। মহান আল্লাহ কোনো তুচ্ছ বিষয়কে নিয়ে শপথ করেন না।
আল্লাহ সময়কে নিয়ে শপথ করার মাধ্যমে সময়ের ব্যাপক গুরুত্ব ও তাৎপর্যকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। এছাড়া পবিত্র কোরআনে সময় নষ্ট করাকে ভৎসনা করা হয়েছে, কারণ এটি জীবনের সর্বোচ্চ পুঁজিকে ধ্বংস করে দেয় এবং সুস্থ জীবনযাপনের পথ রুদ্ধ করে। কোরআনের বিভিন্ন স্থানে সময়ের গুরুত্ব সম্পর্কে কথা বলা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সময়কে গুরুত্ব দিতে এবং একে যথাযথভাবে মূল্যায়ন করতে বারবার তাগিদ করেছেন। এমনকি তিনি সতর্ক করে দিয়েছেন এই বলে যে প্রতিটি মানুষকে কিয়ামতের দিন সময়ের হিসাব দিতে হবে। আহলে বাইতের ইমাম হযরত জাফর সাদিক আল ইসলাম সময় সম্পর্কে বলেছেন, বুদ্ধিমান মানুষের দায়িত্ব হচ্ছে সময়কে উপলব্ধি করে নিজের দায়িত্বের বিষয়ে সচেতন থাকা, যুগের চাহিদা উপলব্ধি করা এবং ভুল কাজ পরিহার করা। জীবনের যে কোনো পর্যায়ে সফলতা পেতে চাইলে সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।
সময় ব্যবস্থাপনার মানে হল কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজগুলো শেষ করার লক্ষ্যে বরাদ্দকৃত সময় ভাগ করে নেয়া এবং প্রতিটি সেকেন্ডের সর্বোত্তম ব্যবহার করা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি মেনে চললে সফলভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব। প্রতিদিনের ২৪ ঘন্টার মধ্যে কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, ফলে এই সময়ের মধ্যেই কাজগুলো শেষ করতে হবে। তবে যখন কাজের পরিমাণ বেশি হয় তখন কাজগুলোকে ভাগ করে নিতে হয় গুরুত্ব অনুসারে, আর এসব কিছু মিলিয়েই হল সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট। বুঝতে হবে সব কাজের সমান গুরুত্ব থাকে না, কর্মক্ষেত্রে এটি বেশ গুরুত্বপূর্ণ। অগ্রাধিকারের ভিত্তিতে হাতে থাকা কাজগুলো সাজিয়ে নিতে হবে, এরপর সে অনুসারে কাজগুলো করতে শুরু করুন। এছাড়া মনে রাখতে হবে সকল কাজের পেছনেই কোনো না কোনো লক্ষ্য থাকে, এর মধ্যে কিছু আছে স্বল্পমেয়াদী এবং কিছু আছে দীর্ঘমেয়াদী।
সময় ব্যবস্থাপনার অন্যতম একটি ধাপ হল স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে আলাদা করে নেওয়া এবং সে অনুসারে কাজ করা। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাজের তালিকা থেকে গুরুত্বহীন কাজগুলো ছেঁটে ফেলা। প্রতিদিন আমরা এমন অনেক কাজই করি যেগুলো আসলে না করলেও চলে, এমন কাজগুলোর পেছনে সময় কমিয়ে দিতে হবে। বর্তমানে অনেকেই প্রতিদিন দিন ও রাতের অনেকটা সময় ব্যয় করেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে। এসব মাধ্যমগুলো এতটাই আসক্তি তৈরি করে যে মূল কাজের কথাও ভুলে যেতে হয়। তাই কাজের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। সময় ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে এমনভাবে চলতে হবে যে আমরা আমাদের প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব।
আমরা যদি সময়কে যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে। ব্যক্তি সাফল্য থেকেই ধাপে ধাপে পরিবার, সমাজ ও দেশের সাফল্য নিশ্চিত হবে। মহান কিছু করতে চাইলে সময়ের মূল্য দিতে হবে। জীবনে বড় কিছু করতে হলেও তা শুরু করতে হবে উপযুক্ত সময়ে। বিশেষজ্ঞদের মতে সময়কে কোনো কাজে না লাগানোর অর্থ হচ্ছে সময় হত্যা করা, সে সময় যত অল্পই হোক না কেন। পবিত্র ইসলামের মৌলিক শিক্ষাই হল যখন যে কাজ তখন সেটি করা। নামাজে সময় হওয়ার পর যত দ্রুত সম্ভব তা আদায় করতে বলা হয়েছে। এর মাধ্যমেও বিলম্বিত না করে যে কাজ যখন করা উচিত ঠিক তখনই করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিটি কাজের সময়সূচি লিখিতভাবে সামনে রাখতে পারলে ভালো। কোনো কাজই একেবারে প্রান্তিক সময়ের জন্য রেখে দেয়া ঠিক নয়, কারণ তখন কাজটি করার সুযোগ নাও পাওয়া যেতে পারে।
আমরা প্রতিদিন যেসব কাজ করি তা বিশ্লেষণ করলেই এর গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। কাজের তালিকা বিশ্লেষণ করলে আমরা নিজেরাই বুঝতে পারি এমন অনেক কিছুই প্রতিদিন করছি যা একেবারেই ঝেড়ে ফেলা যায়। সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হল প্রয়োজনে না শব্দটির ব্যবহার শেখা। যেমন ধরুন, আপনি অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে মনোযোগের সঙ্গে কাজ করছেন, এমন সময় আপনার এক বন্ধু ফোন করে বলল, এখনই আয়, আমরা কফি শপে বসে আছি, আড্ডা হবে। এ অবস্থায় আপনার পক্ষ থেকে বন্ধুদেরকে না বলে দেওয়াটাই উত্তম হবে। আপনাকে বুঝতে হবে আপনি যে কাজ করছেন তা আড্ডার চেয়ে গুরুত্বপূর্ণ, এবং কাজটি থেকে মনোযোগ উঠে গেলে তাতে আবারও মনোযোগ দেওয়া কঠিন হবে। অনেকে বাইরের লোকদের সঙ্গে সময় কাটাতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের আর সময় দেওয়ার সুযোগ পান না, এর ফলে নানা সমস্যা সৃষ্টি হয়।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবনের আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। গত আসরে আমরা বলেছিলাম মৌখিক সাহিত্য বলে যে সব সাহিত্য ইতিহাসে ধরা হয় সেগুলোর মধ্যে কবিতা যেমন আছে, তেমনি কিস্সা কাহিনীও রয়েছে। এগুলোর সবই ছিল মৌখিক। মানুষ একে অপরের মুখে শুনে শুনে মুখস্থ করত, আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সেগুলো এভাবেই বর্ণিত হয়ে এসেছে। খুবই সহজ সরল ভাষায় এগুলো বর্ণিত হয়েছে। বইয়ের ভাষার সঙ্গে এই গল্প বর্ণনার ভাষার অনেক পার্থক্য রয়েছে।
ফার্সি ভাষার লোক বা ফোক গল্পগুলোর মধ্যে কিছু আছে বেশ বড়। যারা গল্প বলতো, হাট বাজারের খোলা জায়গায় বিভিন্ন কৌশলে আসর জমিয়ে গল্প বলতো। প্রতিদিনই তারা একটু একটু করে বলে দর্শক শ্রোতাদের মনে কৌতূহল জাগিয়ে রাখত, যাতে পরদিনও সবাই বাকি গল্প শুনতে আসে। এবং তাই হতো, সবাই গল্প শোনার জন্য উদগ্রীব হয়ে থাকত এবং জমায়েতে এসে হাজির হতো। সাফাভি আমল থেকে এইসব আখ্যানকারী বা গল্প বলার লোকেরা বাজারের খোলা জায়গার পরিবর্তে কফি হাউজে তাদের আড্ডা জমাতে শুরু করল। আরেকটি পরিবর্তন এলো তখন। আগে যেমন মুখে মুখে গল্প বলা হতো, তার তো লিখিত রূপ ছিল না। এখন গল্প বলার সাথে সাথে একদল লেখক সেগুলোকে লিখিতভাবে রেখে দেওয়ার আয়োজন করল।
এভাবে বহু গল্প সংগৃহীত হয়ে গেল। অবশ্য লোক গল্পগুলোর বেশিরভাগই সাফাভি শাসনামল কিংবা তার পরবর্তীকালের হলেও প্রাচীন লোক গল্প সাফাভি যুগের আগেও লিখিত রূপ পেয়েছিল। প্রাচীন এই লোককাহিনীগুলোর 5টি সমৃদ্ধ সংগ্রহ এখনও রয়েছে। এই 5টি বইয়ের নাম হল সামা কাইয়ার, ইস্কান্দার নামা, দারাবনামা, ফিরোজ শাহনামা এবং কেসে এ হামজা। এই 5টি বই কিন্তু গদ্যে লেখা, তবে এ গল্পগুলোতে মহাকাব্যের স্বাদ এবং গন্ধ রয়েছে।
বলা বাহুল্য, ফেরদৌসের মতো কালজয়ী মহাকবি যে বিখ্যাত সাহিত্য সম্ভার রেখে গেছেন, তার মৌলিক অনেক কাঁচামাল এই সমৃদ্ধ লোকসাহিত্য থেকেও নিয়েছেন। যদিও তাঁর প্রয়োগ কৌশল ভিন্ন, ভাষাভঙ্গি ভিন্ন, এমনকি উপস্থাপনাও নতুন। ইতিহাস আর রূপকথার সংমিশ্রণে নতুন যে রূপটি দিয়েছেন ফেরদৌসি, তা আজও অনন্য এবং অপূর্ব মহিমায় উজ্জ্বল হয়ে আছে। তো যাই হোক শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গল্প শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাই সাহিত্যিক আলোচনা আজ আর নয়, আলোচনা আবারও করা যাবে পরবর্তী আসরে। এবার চলুন আজকের গল্প শুনি।
সে অনেক অনেক দিন আগের কথা। মুহাম্মদ নামের এক যুবক তার মায়ের সঙ্গে বসবাস করত। মুহাম্মদের পেশা ছিল শিকার করা। এই শিকারী যুবক এক রাতে বড় একটা জানোয়ার দেখতে পেল। ওই পশুটার চামড়া ছিল বেশ জলজলে। মুহাম্মদ পশুটাকে শিকার করে চামড়াটা তুলে নিয়ে ভাবল, বাদশাকে এই সুন্দর চামড়াটা উপহার দিলে নিশ্চয়ই ভালো পুরস্কার পাওয়া যাবে। এই ভেবে সে চামড়াটা নিয়ে রওনা হল বাদশার দরবারের দিকে। পথিমধ্যে বাদশার এক উজির বা মন্ত্রী তাকে দেখে ফেলল। উজির ওই চামড়াটা মুহাম্মদের কাছ থেকে নিজেই কিনে নিতে চাইল, কিন্তু মুহাম্মদ তাতে রাজি হল না। এ কারণে তার উপর উজির খেপে গেল।
মুহাম্মদ উজিরকে চামড়াটি না দিয়ে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা চমৎকার চামড়াটি দেখে খুশি হল এবং মুহাম্মদকে পুরস্কার দেওয়ার জন্যে উজিরকে আদেশ দিল। কিন্তু উজির মুহাম্মদকে একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে পুরস্কার দেয়া তো দূরের কথা, উল্টো বরং মারধর করল, পেটালো ভীষণভাবে। পিটিয়েও উজিরের স্বাদ মিটল না। তাকে আরও শাস্তি দেওয়ার জন্যে বাদশাকে গিয়ে বলল, মুহাম্মদকে বলুন আপনার জন্যে হাতির হাড় দিয়ে একটা প্রাসাদ বানাতে। বাদশাহ তাই করল। মুহাম্মদকে বলল, হাতির হাড় দিয়ে আমার জন্য একটি প্রাসাদ বানাও। মুহাম্মদ বাদশাহর ওই আদেশ শুনে ভীষণ কষ্ট পেল। কি আর করবে সে? অবশেষে মন খারাপ করে ঘরে ফিরে এলো।
মা ছেলের মন খারাপের কারণ জানতে পেরে উপদেশ দিলেন। কিভাবে হাতিদেরকে ফাঁদে ফেলা যায় সেই ধারণা দিলেন। এভাবে বাজারে গিয়ে অজ্ঞান করার কিছু ওষুধ কিনবে। অমুক জায়গায় একটা পানির ঝর্ণা আছে, শেষ বিকেলে প্রতিদিন হাতিরা সেখানে পানি খেতে আসে। অজ্ঞান করার ওষুধটা সেই পানিতে ঢেলে দেবে। হাতিগুলো তখন ওষুধের গন্ধ পেলে আর পানি খাবে না। তবে একটা পঙ্গু হাতি আছে, সে সবার শেষে পানি খেতে আসে। ও এসেই পানি খাবে, তারপর অন্য সব হাতিও তাকে দেখে পানি খেতে থাকবে। আর যে হাতি পানি খাবে অজ্ঞান হয়ে যাবে, তখন তুমি সব হাতির মাথা কাটতে পারবে।
মায়ের কথা মতো ছেলে তাই করল এবং যথার্থই সফল হল। প্রাসাদ বানানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ হাড় সংগ্রহ করল এবং প্রাসাদ বানাল। কিন্তু এত কষ্টের পরও মুহাম্মদ পুরস্কার পাওয়ার পরিবর্তে সেই মন্ত্রীর হাতে আবারও মার খেল। ওই মন্ত্রীর কুবুদ্ধিতে বাদশাহ আবারও মুহাম্মদকে আরও অনেক পরীক্ষায় ফেলল। মুহাম্মদও মায়ের পরামর্শ নিয়ে সবগুলো কাজই ঠিকঠাক মতো করে ফেলল। এতে মন্ত্রী গেল আরও খেপে। এবার সে বাদশাহকে বলল, মুহাম্মদকে বলুন চীনে গিয়ে সম্রাটের কন্যাকে নিয়ে আসতে।
মুহাম্মদের মা এবার আর ছেলেকে কোনো রকম সাহায্য করতে পারলেন না। তবু মুহাম্মদ চীনের সম্রাটের মেয়েকে আনার জন্য দেশটির উদ্দেশ্যে রওনা হল। যেতে যেতে দেখা হল এক রাখালের সঙ্গে। রাখাল মুহাম্মদের কাহিনী শুনে তার সফর সঙ্গী হয়ে গেল। কয়েকদিন পথ চলার পর দেখতে পেল দানবের মতো বিশাল দেহী এক মানুষের সঙ্গে। লোকটা চেহারা বিকৃত করে ভ্রু কুঁচকে ঘুমিয়েছিল। অদ্ভুত ব্যাপার হল, প্রখর রোদের মাঝেও তখন জায়গাটা ছিল ভীষণ ঠান্ডা। রাখাল ওই বিশাল দেহী লোকটাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। ঘুম থেকে জেগে লোকটা যেই তার বিকৃত চেহারা আর কুচকানো ভ্রুটাকে ঠিক করল, অমনি ভীষণ গরম অনুভূত হল। রাখাল ওই গরমের মধ্যেই বিশাল দেহী লোকটাকে মুহাম্মদের বিপদের ঘটনা বলল। ঘটনা শুনে বিশাল দেহী লোকটাও মুহাম্মদের সঙ্গী হয়ে গেল এবং মুহাম্মদ আর রাখালকে তার দুই কাঁধে বসিয়ে হাওয়ার বেগে চলে গেল একটা শহরে। সেখানে একটি অতিথি ভবনে তারা অতিথি হল। ওই বাড়ির মালিক ছিল এক মহিলা। মহিলার সঙ্গে পরিচিত হবার পর তারা সব ঘটনা খুলে বলল।
এবার মহিলা তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল। বলল, তোমরা যে মেয়ের সন্ধানে যাচ্ছ সে আমার বোনের মেয়ে। তোমরা প্রথমে যাবে মেয়ের বাবা সম্রাটের কাছে। প্রাসাদের সামনে দেখতে পাবে বিশাল একটি পাথর। ওই পাথরের উপরে বসবে। কারো কোনো চাওয়া থাকলে ওই পাথরে বসেই চায়। ফলে তোমরা পাথরে বসলে তোমাদেরকে জিজ্ঞেস করবে কি চাও। তখন তোমরা বলবে আমরা তোমার কন্যাকে চাই।
বাদশাহ তখন কয়েকটি শর্ত দেবে। ওই শর্তগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করার পর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে মেয়ের প্রাসাদে। ওই প্রাসাদটি জাদু মন্ত্রে ঘেরা, সেখান থেকে মেয়েকে নিয়ে আসতে হবে। মেয়ের প্রাসাদে যাবার পথে পানির একটা উৎস আছে, বিচিত্র কাঁটা আর ধুলিকণায় ঢেকে আছে তা। তোমরা সেসব সরিয়ে পানি খাবে আর বলবে, কি সুস্বাদু পানি, একেবারে গোলাপের মতো এবং মিষ্টি। পথে আরও পড়বে কাঁটা ভর্তি প্যাঁচানো লতাগুল্ম। ওই প্যাঁচগুলো খুলে আলাদা করে দুটোকেই লাল রঙের রুমাল দিয়ে বেঁধে রাখবে।
মুহাম্মদ এবং তার সঙ্গীরা ঠিক মতো সব কিছু করে বাদশাহর প্রাসাদে গিয়ে বড় পাথরটার উপর বসল। বাদশাহ তাদেরকে তিনটি পরীক্ষা দিল। এক, 30টি গাধা টানতে পারে সেই পরিমাণ ভাত দিল যা বিশাল দেহী লোকটা একাই সাবাড় করে দিল। দুই, 40 তস্তরি অশ্রু চাইল। তারা 40টি তস্তরিতে পানি ভর্তি করে তাতে লবণ মিশিয়ে দিল। রাজা মন্ত্রী তাকেই অশ্রু বলে ধরে নিল। তিন, ফুটানো গরম পানিতে মুহাম্মদকে গোসল করতে বলা হল। বিশাল দেহী লোকটা যেই তার ভ্রু কুচকালো অমনি পানি ঠান্ডা হয়ে গেল এবং মুহাম্মদ আরাম করে গোসল করে নিল। এরপর রাজা এবং মন্ত্রী কন্যার প্রাসাদ দেখিয়ে দিল।
মুহাম্মদ এবং তার সঙ্গীরা মেয়ের খালার কথা মতো সব কাজ করল এবং সহজেই প্রাসাদে চলে গেল এবং মেয়েকে নিয়ে দেশে ফিরল। মুহাম্মদের সঙ্গীরা যে যার জায়গায় ফিরে গেল আর মুহাম্মদ গেল রাজপ্রাসাদে। প্রাসাদে যাবার পর রাজকন্যা বাদশাকে বলল, আমি ভীষণ ক্লান্ত, তাই 40 দিন মুহাম্মদের বাসায় বিশ্রাম নেব। বাদশাহ রাজি হয়ে গেল, কিন্তু ধূর্ত মন্ত্রী বাদশাকে কানে কানে বলল, মুহাম্মদ তো দেখছি সবই পারবে, তাকে তুমি বলো আমাদের পূর্বপুরুষদের খবরাখবর নিয়ে আসতে। বাদশাহ এবারও মন্ত্রীর প্ররোচনায় মুহাম্মদকে তাই করতে বলল। মুহাম্মদ এবার ঘটনাটা রাজকন্যাকে বলল। রাজকন্যার পরামর্শ অনুযায়ী মুহাম্মদ 40 দিন সময় নিল বাদশার কাছ থেকে। এই সময়ের ভেতর পুকুর খননকারীদের খবর দিল কবরস্থানের পাশে এমন একটা পুকুর কাটতে যেন তাতে 20টি সিঁড়ি থাকে।
40তম দিনে রাজকন্যা বাবার স্বাক্ষর নকল করে বাদশাকে একটা চিঠি লিখল। ওই চিঠিতে মেয়ের মোহরানার কথাটিও লেখা হল। বাদশাহ এবং উজির এই চিঠি পেয়ে অবাক বনে গেল। চিঠিতে লেখা ছিল, চিঠি পাওয়া মাত্রই মুহাম্মদের নির্দেশনায় রাজকন্যার বাবার সাথে যেন তারা দেখা করতে আসে। বাদশাহ এবং মন্ত্রী তাই করল। মুহাম্মদের সাথে তারা রওনা হল। যখন তারা কবরস্থানের কাছে এলো, মুহাম্মদ তাদেরকে বলল, সিঁড়ি বেয়ে ভেতরে যাও। বাদশাহ এবং মন্ত্রী সিঁড়ি বেয়ে নিচে যেতেই মুহাম্মদ ধাক্কা মেরে তাদের নিচে ফেলে মেরে ফেলল। এরপর মুহাম্মদ আর তার মা রাজকন্যাকে নিয়ে প্রাসাদে গিয়ে 40 দিন ধরে বিয়ের আনন্দ অনুষ্ঠান করল। তারপর থেকেই তারাই দেশ চালাল।
Thank you.